রমজানুল মুবারকের স্মৃতিচারণ। মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজানুল মুবারকের সম্মান ও মর্যাদার কথা কি আর বলবো, যার আগমনে মুসলমানদের অন্তর আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে, যার বদৌলতে জীবন পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে দোয়া যেন বারবার এই মুবারক রহমত ও বরকতপূর্ণ মাস আমাদের নসিব হয়। মাদনী চ্যানেল বাংলা মাহে রমজানের মহিমান্বিত স্মৃতিচারণকে উজ্জীবিত করার জন্য 1441 হিজরির মাহে রমজানে বিশেষ ট্রান্সমিশন আপনাদের জন্য নিয়ে আসছে জ্ঞান ও প্রজ্ঞা নেকির উৎসাহ প্রদানে পরিপূর্ণ অনুষ্ঠান রমজানুল মুবারকের স্মৃতিচারণ। আসুন রমজানুল মুবারকের সে স্মৃতিগুলোকে উজ্জীবিত করি। রমজানুল মুবারকের বরকতময় রাত্রিতে সাহারির সময় সরাসরি সম্প্রচারিত করা হয়েছিল অনুষ্ঠান ফয়জানে সাহারি। চলুন সেই অনুষ্ঠানের কিছু দৃশ্য দেখে আসি।
সবর, এটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে ধৈর্য ধারণ করা। যে তো এটা আপনি যেটা বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ধৈর্য ইমানের অর্ধেক।
ইমানের অর্ধেক,
জি। তো এখানে ইমানদারদের জন্য বড় গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে, যদি ইমানকে আমি পরিপূর্ণ করতে চাই তাহলে ইমানের যে একটি শাখা প্রশাখা সেটি হচ্ছে ধৈর্য।
আচ্ছা,
আর এটাকে যদি আমি আঁকড়ে ধরতে পারি তাহলে আমাকে ইমানদারের পরিচয় আমি নিজেকে তুলে ধরতে পারব। সূরা বাকারার 155 নম্বর আয়াত, আল্লাহ পাক ইরশাদ ফরমান, এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ও ক্ষুধা দ্বারা, এবং কিছু ধন সম্পদ জীবন ও ফল ফসলের ঘাটতি দ্বারা, এবং সুসংবাদ শোনাও ওই সব সবরকারীদের, যারা হচ্ছে এমন লোক যে যখন তাদের উপর কোনো বিপদ এসে পড়ে তখন বলে, আমরা তো আল্লাহরই মালিকানাধীন এবং আমাদেরকে তো তারই প্রতি ফিরে যেতে হবে।
কোরআন শরীফের আয়াত এখানে
আল্লাহ পাক কোরআনুল করিম সূরা বাকারার মধ্যে 155-156 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন।
সুবহানাল্লাহ।
তো এই যে আয়াতে মোবারকা, এখানে আল্লাহ পাক পরিষ্কার করে বলে দিয়েছেন, কখনো ধন সম্পদের মাধ্যমে, কখনো ভয়ভীতির মাধ্যমে, কখনো ফসল ফলাদির ঘাটতির মাধ্যমে, এভাবে আল্লাহ তাআলা বান্দার পরীক্ষা নিয়ে থাকেন। তো সুসংবাদ দেওয়া হয়েছে তাদের জন্য যারা এই বিপদের মধ্যে ধৈর্য ধারণ করবে, সবরকারী যারা হবে তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। তো বাপু, এই যে ধৈর্যের পরীক্ষা, এটা যে শুধু আল্লাহ পাক তার বান্দা থেকে নিয়েছে তা না, আল্লাহ পাক খোদ নবী আম্বিয়া আলাইহিসসালাম, যত নবী আম্বিয়া আলাইহিসসালাম দুনিয়াতে এসেছেন, আল্লাহ পাক প্রেরণ করেছেন দুনিয়াতে মানুষের হেদায়েতের জন্য, সকল নবী আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম ইনারা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন।
সুবহানাল্লাহ।
জন্য কিছু পদ্ধতি বুজুর্গানে দিন বলেন, যে যখনই কোনো বিপদ চলে আসে তখনই এটা চিন্তা করতে হবে, আমি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করব, যে আমার গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাকে হয়তো বা বিপদ দিয়ে দিয়েছেন।
জি।
তো যখন এই চিন্তা আসবে তখন আমার মধ্যে তওবা ইস্তেগফার এগুলো পড়ার মন মানসিকতা তৈরি হবে। তো যদি এটা না হয় তাহলে এর বিপরীত, যদি বিপদ চলে আসে আমার মুখ থেকে কুফরি বাক্য চলে আসবে, যে আমি কি আল্লাহ তাআলার দরবারে বেশি গুনাহগার বান্দা, আমি কি গুনাহ বেশি করেছি আল্লাহ আল্লাহ তাআলার দরবারে। যখন ওই যে ধৈর্য ধারণ করার মন মানসিকতা, যে আমার গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিয়েছেন, এই আযাব দিয়েছেন,
কি গুনাহ হয়ে গেল আমি এত বিপদে পড়লাম, অথচ ফজরের নামাজে ওঠে না।
আল্লাহ আল্লাহ আল্লাহ। যে গুনাহের যদি লিস্ট করা হয় তাহলে তো মানে শেষ করা যাবে না,
খাতা কলম খুঁজে পাওয়া যাবে,
খাতা কলম খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমি অভিযোগ করতেছি আল্লাহ তাআলার দরবারে যে কি এমন গুনাহ করেছে, আমার কি এমন গুনাহ হয়েছে। এরপর বাপু, যেটা আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যদি আমি চিন্তা করি যে আজকে এই দুনিয়ার সামান্য বিপদ, আজকে আমি এত বড় মুসিবতে পড়ে গেছি, তাহলে কাল কিয়ামতের ময়দানের যে মুসিবত, জাহান্নামের যে আযাব, ওই আযাব থেকে আমার দুনিয়ার এই সামান্যতম কষ্ট কতটুকু হতে পারে, কতটুকু কষ্ট যদি আমি পরিমাপ করি, আজকে দুনিয়ার সামান্য এই কষ্ট বিপদে পড়ে আমি ধৈর্য ধারণ করতে পারি না, তাহলে কাল কিয়ামতের ময়দানে যখন আমাকে আযাবে লিপ্ত করা হবে আমার গুনাহের কারণে, তখন কীভাবে ধৈর্য ধারণ করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার যদি তুমি এতটুকু সহ্য না করতে পারো, কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে নিম্নতম আযাব হচ্ছে যে জাহান্নামীকে আগুনের জুতা পরিধান করে দেওয়া হবে,
যার ধরুন মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে
তো এটা যদি আমি চিন্তা করি তখন তো আমার মধ্যে এমনি সবর চলে আসবে। এরপর বলা হয়েছে, বুজুর্গানে দিন বলেছেন, যে যখনই তোমার মধ্যে কোনো বিপদ চলে আসবে, ধৈর্যের তুমি মান হারিয়ে ফেলবে, তখন তুমি তোমার থেকে সবচেয়ে কষ্টে কে আছে তার দিকে তুমি তো দেখো, যে তুমি তো তোমার তো জাস্ট একবেলা খাবার চলে গেছে হয়তো বা, তুমি দেখো তোমার থেকে কে কষ্টে আছে যা তিনবেলা খাবারে জুটতেছে না, তোমার তো শোয়ার জন্য থাকার জন্য জায়গা রয়েছে, তুমি দেখো কার থাকার জন্য জায়গা নেই, যে এই তোমার থেকে বেশি কষ্টের মধ্যে পতিত রয়েছে, তুমি যখন তার দিকে তাকাবে তখন তোমার কষ্টের মধ্যে পড়ে থাকার সময় তোমার সবর চলে আসবে।
আপনারা দেখেছেন রমজানুল মুবারকের প্রতিটি সময় রহমত ও বরকতময় এবং ফজিলত দ্বারা সম্বলিত সরাসরি অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
আজকের অনুষ্ঠানে আমরা বিষয়টা এমনই রেখেছি, সমস্যার সমাধান। রফিক ভাই, শুরুতে কিছু দর্শককে মাদানি ফুল।
এই সমস্যার সমাধান মানে খুঁজতে গিয়ে মানুষ অনেক সময় সমস্যা সৃষ্টি করে ফেলে,
সৃষ্টি করে দেয়।
তো পুরো ব্যাপারটাকে আমরা যদি একটু ইজিলি দেখি না,
রাইট,
যে আসলে একদিকে হচ্ছে হিউম্যান লাইফ, মানব জীবন, আরেকদিকে হচ্ছে প্রবলেম, এই দুটো জিনিস কিন্তু একই পত্রের দুটি বৃন্ত। জীবন আছে, সমস্যা থাকবে না এমনটা হয় না, অর্থাৎ প্রবলেমটা এমন একটা জিনিস, ইটস দ্য পার্টস অফ লাইফ, জীবনেরই কিন্তু একটা অংশ। আর কথিত আছে যে বিহাইন্ড এভরি প্রবলেম দেয়ার ইজ এ সলভেন্স, প্রত্যেকটা ঘটনার পিছনে, ঘটে যাওয়া ঘটনার পেছনে, সমস্যার পেছনেই কিন্তু সমাধান
রয়েছে,
লুকিয়ে থাকে, সেটাকে খুঁজে বের করতে হবে। তো কাজেই যখনই কোনো সমস্যা হয়, সেটা আমাদের ব্যক্তিগত জীবনের সমস্যা হোক, পারিবারিক জীবনের সমস্যা হোক, সামাজিক জীবনের সমস্যা হোক, কিংবা রাষ্ট্রীয় জীবনের সমস্যা, সমস্যাগুলো তো আমাদেরকে আমাদের অবস্থান থেকে দেখতে হবে,
দেখতে হবে
যে সমস্যাটা কি আমার ব্যক্তিগত নাকি রাষ্ট্রীয়। যদি রাষ্ট্রীয় সমস্যা হয় তাহলে রাষ্ট্রপ্রধানকে ভাবতে হবে, যদি সামাজিক সমস্যা হয় তাহলে সমাজ প্রতিকে ভাবতে হবে, যদি পারিবারিক সমস্যা হয় তাহলে আমাকে ভাবতে হবে, আর ব্যক্তিগত সমস্যা হলে সেটাও আমাকে নিয়ে, পরিবারটাও আমাকে নিয়ে, তো কাজেই আমাকে ভাবতে হবে। তো সেক্ষেত্রে সমস্যার সমাধান খুঁজে বের করতে না পারার একটা অন্যতম কারণ হচ্ছে,
সেটা কি?
সেটা হচ্ছে যে আমরা সমস্যার সমাধানের দিকে ফোকাস না করে সমস্যার দিকে ফোকাস করি।
রাইট রাইট,
হায় হায় কি হয়ে গেল, সর্বনাশ, কি হবে এখন, কি হবে, হায় হায় কি হয়ে গেল এখন, আমার কি হবে, এখন তো এটা হয়ে গেল, এখন তো ওটা হবে। তো আসলে এই হায় হুতাশটা করে, ফ্রাস্ট্রেটেড না হয়ে, ঠান্ডা মাথায়, যেটা আপনি বললেন যে কথাটা, খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট চিন্তা করতে হবে, সমাধানের দিকে ফোকাস দিতে হবে, জোর দিতে হবে যে এই সমস্যাটা কেন হলো, এটার পিছনে কি কারণ, সেই গোড়ায় হাত দেয়া, কোত্থেকে এই সমস্যাটা এলো, এবং সেটাকে সহজভাবে দেখা, কোনো টেনশন না। অনেক সময় ছোট্ট একটা প্রবলেমকে আমরা হায় হুতাশ করে, আমরা নিরাশ হয়ে, নৈরাশ্যের মানে নৈরাশ্য হওয়ার কারণে আমরা কী করি, সে সমস্যাটাকে, ব্যক্তিগত সমস্যাটাকে তখন পারিবারিক সমস্যা হিসেবে ক্রিয়েট করে ফেলি, পারিবারিক সমস্যাটাকে তখন সামাজিক সমস্যা হিসেবে ক্রিয়েট করে, অর্থাৎ এটাকে তিলটাকে তাল করে ফেলি। তো এই সমস্যাগুলো যে আছে সেক্ষেত্রে আমাদেরকে হতে হবে ইতিবাচক চিন্তাধারার, নেতিবাচক না, আমার ভিতরে যে জিনিসগুলো আছে, যে বিষয়গুলো আছে, সেটাকে ইতিবাচক দৃষ্টিতে দেখা। সমস্যা যদি হয়েও যায় সৃষ্টি, তখন সেটাকে সমস্যা হিসেবে না দেখে, তখন সেটার সমাধানের দিকে আমাকে চিন্তাভাবনা করতে হবে। ফর অ্যান এক্সাম্পল, আমার প্রতিদিন অফিসে যেতে লেট হয়, এটা কিন্তু আমাদের একটা শহুরে জীবনের একটা দৈনন্দিন সমস্যা,
রাইট,
আর প্রতিদিনই বসকে বলতে হয় যে বস আজকে এই সমস্যা হয়েছে, ট্রাফিক জ্যাম ছিল, আর প্রতিদিনই ট্রাফিক জ্যামের যে এই যে অ্যান্সারটা দেয়া, এটা কিন্তু একটা চিরাচরিত একটা স্বভাব হয়ে গেছে,
পরিণত হয়ে গেছে এখন আমাদের।
তো যখন ট্রাফিক জ্যাম হচ্ছেই, ট্রাফিক জ্যামটা আমাদের জীবনের একটা পার্ট হয়ে গেছে, তখন কিন্তু এই ট্রাফিক জ্যাম এখন সমস্যার সমস্যা নয়,
না
এই সমস্যাটা সমাধান। এখন ট্রাফিক জ্যাম আমার প্রতিদিন, সাপোজ যে আমার আধা ঘন্টা করে আসতে দেরি হচ্ছে, আমার ঘুম থেকে উঠতে দেরি হয়, তো এখন আমাকে মেন যে ট্রাফিক জ্যামটা, এখন এই ট্রাফিক জ্যাম কাটানোর সমস্যা আমার ব্যক্তিগত জীবন, আমি লেট হয়ে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু ট্রাফিক জ্যামটার সমস্যার সমাধান আমাকে ভাবতে গেলে হবে না,
হবে না।
আমাকে ভাবতে হবে যে আমি লেট কেন হচ্ছি, তো লেট কেন হচ্ছি সেটা যদি আমি ফোকাস করি তাহলে দেখা যাবে যে আমার ঘুম থেকে উঠতে আমার দেরি হচ্ছে। অথবা যদি আমি আর্লিও ঘুম থেকে উঠি, যে সময়টা অফিসে যাওয়ার আগ পর্যন্ত যে সময়টা আছে এই সময়টাকে আমি ডিস্ট্রিবিউট করতে পারছি না, যে আমাকে কি কি কাজ করতে হবে। দেখা যাচ্ছে যে কাজটা না করা উচিত সেই কাজটাই আমি করছি।
তারপর সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান সম্প্রচারিত করা হয়েছিল, যাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বভাব বর্ণনা করা হয়েছিল। আসুন তার কিছু দৃশ্য দেখে আসি।
প্রত্যেকটা মানুষের জীবনে এটা একটা স্বাভাবিক বিষয় যে উনি অসুস্থ হবেন,
যে
উনি বিভিন্নভাবে পরীক্ষার শিকার হবেন, ওনাকে বিভিন্ন সময় বিভিন্ন অসুস্থতার মধ্যে পড়তে পারেন, এটা একটা স্বাভাবিক বিষয়। একজন মুসলমান যখন অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া, এটা আল্লাহ তাআলা কোরআনুল করিমের মাধ্যমে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে এবং আপন জীবনের বাস্তবায়নের মাধ্যমে
জি
সেটা আমাদেরকে তুলে ধরেছেন,
আলহামদুলিল্লাহ।
আর এরকম একটি ঘটনা আল মুআজ্জামুল কবীর লিত্তাবরানী এই কিতাবের মধ্যে রয়েছে
জি।
হযরত সাইয়্যিদুনা হাসিন বিন ওয়াহওয়াহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত সাইয়্যিদুনা তালহা বিন বারাআহ রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হলেন, তখন আমাদের প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তার শুশ্রূষা করার জন্য তশরিফ নিয়ে গেলেন
জি।
তখন শীতকাল ছিল আর আকাশে মেঘ ছড়িয়ে পড়েছিল। ফিরে আসার সময় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবারের সদস্যদেরকে ইরশাদ করলেন, এখন তার অন্তিম সময় বলে আমার মনে হচ্ছে
জি,
আমাকে সংবাদ দিবে যেন আমি তার জানাজার নামাজ পড়তে পারি, তার কাফন দাফনে তাড়াতাড়ি করবে
জি।
আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি সালেমের মহল্লা পর্যন্ত পৌঁছতেই তালহা বিন বারাআহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত শুরু হওয়ার সময় তার পরিবারের সদস্যদের ওসিয়ত করে দিয়েছিলেন, যখন আমি মৃত্যুবরণ করব তখন আমাকে দাফন করে দিবে, আর হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব না। ও মুসলিমদের প্রতি আমার ভয় যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কারণে যেন কোনো ক্ষতি না করে বসে, আমার জানাজায় যদি আসে, আমার কাফন দাফনে যদি শরীক হয়, ও মুসলিমরা যদি কোনো ক্ষতি করে, আমি চাই না আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ ক্ষতি করার কোনো সুযোগ পাক
জি।
তার পরিবারের সদস্যরা এরূপই করল। সকালে আমার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন, তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর মোবারকে তশরিফ নিয়ে গেলেন
জি।
সাহাবায়ে কিরাম আলিহিম রিদওয়ানগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলেন আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, তালহার সাথে তোমার সাক্ষাৎ এই অবস্থায় হোক যেন সে মুস্কি হাসি অবস্থায় থাকে।
সুবহানাল্লাহ, মুস্কি হাসি অবস্থায়,
সুবহান, মুস্কি হাসি অবস্থায় সাক্ষাতের জন্য দোয়া করলো, সাহাবায়ে কিরামও দোয়া করলেন
জি।
শাহরুখ ভাই, আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে সেবা শুশ্রূষা
জি।
আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন দুজাহানের বাদশাহ, আমার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহা বিন বারাআহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন অসুস্থ অবস্থায় ওনার খবর পেলেন, যিনি উনি অসুস্থ, তখন ওনাকে দেখতে গেলেন
জি,
এবং ওনার পরিবারের সদস্যদেরকেও কিছু ওয়াসিয়ত করলেন। এখন এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন উম্মতদেরকে, আপন গোলামদেরকে এভাবে সেবা শুশ্রূষা করার জন্য, তার খবরাখবর নেওয়ার জন্য, তাকে দেখতে যাওয়ার জন্য এটা গিয়েছেন এবং এটা উদ্বুদ্ধ করেছেন। এরকম আরও রিবায়ত রয়েছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতেন ওনার কোনো সাহাবী অসুস্থ হয়েছেন
জি,
তখন তাকে দেখতে তাদের ঘরের মধ্যে যেতেন
জি,
এবং তার অনেক সময় কপালের উপর হাত রেখে দোয়া করতেন এবং তাকে সুস্থ, তার সুস্থতার জন্য দোয়া করতেন।
সুবহানাল্লাহ,
অনেক সাহাবাই কেরাম আলিহিম রিদওয়ানগণ এটা দেখে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরও বেশি প্রভাবিত হয়েছেন এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে তারা নিজেদের জীবনে সেটা বাস্তবায়ন করেছে।
সুবহানাল্লাহ।
তো শাহরুখ ভাই, আসলে সেবা শুশ্রূষা এটা অনেক বড় একটা বিষয়।
জি,
এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা হাদিস শরীফের বিভিন্ন কিতাবের মধ্যে আমরা পাই। তো এই জিনিসটা আমাদের মুসলমান হিসেবে, আমাদের ইসলামের যে সমস্ত সুন্দর বিধানের কারণে আমরা ইসলামকে একদম সার্বজনীন এবং শ্রেষ্ঠ ধর্ম বলতে আমাদের আলহামদুলিল্লাহ আমরা বলি, ওই গুণাবলীর মধ্যে, ওই বিধিবিধানের মধ্যে সেবা শুশ্রূষার বিধান এবং এটার ফজিলত এবং এটা করলে কি লাভ, না করলে কি সমস্যা, কি ক্ষতি, এটা সম্পর্কে যদি আমরা একটু দেখি তাহলে আমাদের জিনিসটা আরো স্পষ্ট হয়ে যাবে।
অপরের সাথে শিষ্টাচার ও সদাচরণের ফজিলত সম্পর্কে বিভিন্ন ঘটনাবলী সম্বলিত অনুষ্ঠান দয়া করুন দয়া করা হবে। চলুন তারও কিছু দৃশ্য দেখে আসি।
এতিম অনাথ যে শিশু রয়েছে তাদের প্রতি এই সমাজের দায়িত্ব এবং কর্তব্য অপরিসীম। আর এই শিক্ষা আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। এতিমের যে কষ্ট, এতিমের যে দুঃখ, এতিমের যে মনের ভেতর যে জ্বালা, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক কেউ জানেন না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবেই মাকেও হারিয়েছেন, জন্মের আগে বাবাকে হারিয়েছেন, জন্মের পর মাকে হারিয়েছেন। তো কাজী মা বাবাকে হারানোর যে জ্বালা যন্ত্রণা, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কেউ বেশি জানে না।
যে কষ্টগুলো আজকে উপলব্ধি করছে, প্রতিটা কষ্টই আমার নবী একেবারে নিজে বাস্তবে সেটা কষ্ট করে গিয়েছে।
তো কাজী এতিমের প্রতি দায়িত্ব কর্তব্য সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। এতিমের প্রতি কি করণীয় রয়েছে আর কি বর্জনীয় রয়েছে, কি করা যাবে কি করা যাবে না, সে সম্পর্কেও কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। তো কাজেই এতিমের সম্পদকে সংরক্ষণ করা, এতিমের অধিকারকে সংরক্ষণ করা, এতিমের যে আমানত রয়েছে সেটাকে সযতনে সেটাকে সংরক্ষিত রাখাও কিন্তু এতিমের প্রতি দয়া করা। তো কাজেই এতিমের সম্পদ হরণ করা, তাদের অধিকারকে খর্ব করার ব্যাপারে আমাদের ভয় করা উচিত। কাজেই তুষার ভাই, যারা এতিমের সম্পদ আত্মসাত করবে তাদের অধিকারকে খর্ব করবে, প্লাস যারা ভাই বোনের অধিকারকে আত্মসাত করবে, তো এদের দুনিয়াতেও এরা লাঞ্ছিত হবে, পরকালেও এরা শাস্তি পাবে। এবং জাহান্নামের আজাবের কথা উল্লেখ করা হয়েছে যে জাহান্নামে তারা প্রবেশ করবে, জাহান্নামের আগুনে। আর জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হচ্ছে আগুনের জুতো তাদেরকে পরিধান করানো হবে, এটা হচ্ছে সর্বনিম্ন শাস্তি। তো কাজেই আমাদেরকে ভয় করা উচিত এবং এতিমের প্রতি আমাদেরকে সজাগ দৃষ্টি রাখা উচিত। আজকে দেখুন, এতিমদের প্রতি যদি আমরা সুবিচার না করি, এদের প্রতি যদি আমরা সদয় না হই, এদের প্রতি যদি আমরা এদেরকে যদি ভালো না বাসি, তাহলে কিন্তু সর্বোপরি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কষ্ট পাবেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও একজন এতিম ছিলেন, মা বাবা হারিয়েছেন ছোট্টবেলায়। তো কাজে এতিমদের প্রতি যে কষ্ট, যে দুঃখ, এটা কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি উপলব্ধি করেছেন নিজ জীবনে।
জি, কিতাবের মধ্যে এসেছে যে সাতটি মারাত্মক গুণা, এই গুণার মধ্যে একটি ভয়াবহ গুণা হচ্ছে ইয়েতিমের সম্পদকে খর্ব করা।
প্রতিদিন বিকাল হতো ছোটদের শিক্ষণীয় আসর, তন্মধ্যে ছোটদের জন্য উপকারী তথ্য ও শিক্ষণীয় বিষয়। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর যে সুন্নত রয়েছে, আমাদের নবী যখন রাস্তার মধ্যে হাঁটতেন তখন আমার নবী এনার চোখ নিচের দিকে থাকতো যতটুকু সম্ভব হয়, এবং আমার নবী হাঁটার সময় লাগতো এমন মনে হতো যে আমার নবী উঁচু কোনো স্থান থেকে নিচের দিকে আসছে বা নিচু রাস্তার মধ্যে নামছেন, পাহাড় থেকে কেউ যদি নিচের দিকে নামে যেরকম মনে হয় ঠিক সেরকম আমার নবীর হাঁটার আর সমভূমিতে হাঁটার সময় সেই বিষয়টা মনে হতো। অর্থাৎ এটা এই জন্যই মনে হতো যে আমার নবী হাঁটার সময় যে ইনার যে চক্ষুটা নিচের দিকে থাকতো এবং ইনার বডির গঠনটাও মানে নিচের দিকে ঝুঁকে থাকতো, এই বিষয়টা। তাই আমাদের অবশ্যই যখন চলাফেরা করি তখন আমাদের নবীর সুন্নত তার উপর আমল করা উচিত। এবং আরও কিছু একটা বিষয় এখানে আদবের ক্ষেত্রে বলা হয়েছে যে আমরা বাচ্চাদের বলেন এবং আমাদের নজওয়ান বলেন যুবক ছেলেদের এই আখলাকটা থাকা উচিত যে যখন আমরা রাস্তার মধ্যে হাঁটি তখন দেখা যায় কি আমরা বিভিন্ন পুরুষদের জন্য স্বর্ণ একটা নিষেধ রয়েছে, হারাম রয়েছে, কিন্তু কী করি আমরা এই গলার মধ্যে বিভিন্ন স্বর্ণের চেইন বলেন বা আংটি বলেন এগুলা অনেকে রাস্তার মধ্যে হাঁটার সময় তাদের শার্ট থাকলে শার্টের বোতাম খুলে দিয়ে তাদের পুরো বিভিন্ন বুক এটা দেখিয়ে দিয়ে তারা কী করে রাস্তার মধ্যে হাঁটা চালা করে। এটা হচ্ছে রাস্তার হাঁটার মধ্যে আদবের পরিপন্থী, যেটা রাস্তার চলাফেরার একটা আদবের মধ্যে পড়ে না। এটার মধ্যে কী হয়, এক তো খারাপ নজর পড়ে এবং আরেকটা কি যেটা ইসলামের মধ্যে নিষেধ রয়েছে স্বর্ণের চেইন দেওয়া বা এই ধরনের মানুষ বিভিন্ন লোহার জিনিসও তাদের হাতের মধ্যে বলেন গলার মধ্যে দিয়ে থাকে, এগুলো ইসলামের মধ্যে না দেওয়ার জন্য নিষেধ করা হয়েছে, নাজাইজ বলা হয়েছে। কিন্তু আমরা কেনই বা স্টাইলের নাম দিয়ে বিভিন্ন বেদর্মীদেরকে অনুসরণ করে এই কাজগুলো করব। তাই প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন আমরা রাস্তার মধ্যে হাঁটি এই ধরনের গলার মধ্যে চেইন লাগিয়ে শার্টের বোতাম খুলে দিয়ে অহংকার সহকার যেন আমরা না হাঁটি। কেননা কিতাবের মধ্যে এসেছে একবার এরকম একটা একজন ব্যক্তি অহংকার সহকার রাস্তার মধ্যে হেঁটে যাচ্ছিল, যাওয়ার সময় আল্লাহ তাআলা এই অহংকার করার কারণে ওই ব্যক্তিকে জমিনের মধ্যে দোষিয়ে দিলেন। অর্থাৎ কিতাবের মধ্যে এটাও রয়েছে ওই ব্যক্তি এখনও পর্যন্ত জমিনের মধ্যে দোষে রয়েছে এবং কিয়ামত পর্যন্ত সে জমিনের মধ্যে দোষে থাকবে, আল্লাহু আকবার, অহংকার করার কারণে। তাই প্রিয় শ্রোতা বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখনই আমরা রাস্তা দিয়ে হাঁটি নম্রতার সাথে আদবের সাথে যেন আমরা রাস্তা দিয়ে হাঁটি, অহংকার যেন আমরা না করি।
আসুন এখন দেখি বরকতময় রজনী অনুষ্ঠানের কিছু দৃশ্য। তার মধ্যে রমজানুল মুবারকের বরকতময় রজনীতে নামাজ ও অন্যান্য ইবাদতের ফজিলত ও গুরুত্বপূর্ণ মাসাইল বর্ণনা করা হয়েছে।
যদি আপনি উত্তম আমল নেন তাহলে প্রথমে যদি বলতে হয় নিয়মিত ফরজ ওয়াজিব নফল নামাজ যা আমরা পাঁচ ওয়াক্ত নামাজে পড়ি এগুলা ছাড়া সবচাইতে উত্তম আমল আরও অনেকগুলো উত্তম আছে,
এগুলো তো অবশ্যই পড়তে হবে, তার পাশাপাশি
হচ্ছে রাতের দুই রাকাতের তাহাজ্জুদের নামাজ,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
যেটা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অবধারিত ছিল,
আল্লাহু আকবার,
এই নামাজটা খুব উত্তম।
বান্দা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে, যখন বান্দার কি হয়ে যায় মৃত্যুবরণ হয়ে যায়,
আচ্ছা,
তখন বান্দার নিকট সবচেয়ে প্রয়োজন যেটা হয় সেটা হচ্ছে নেক আমল,
নেক আমল, সুবহানাল্লাহ।
এই নেক আমল ছাড়া বান্দা পরবর্তী যে পর্যায়ে ধাপগুলো আছে আখিরাতের, এই ধাপগুলোতে বান্দা কি করতে পারে
অতিক্রম করা সম্ভব
নয় কি ছাড়া নেক আমল ব্যতীত। তো ওই সময় বান্দা যেগুলো দুনিয়াতে থাকতে রেখে যায় নেক আমল, ওই নেক আমলগুলোই কী করে বান্দাকে পরবর্তী ধাপগুলো সামনের দিকে অগ্রসর হতে সাহায্য করে। তো অনেকগুলো নেক আমল রয়েছে। আসলে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছে যারা নেক আমল করে তাদের জন্য সুসংবাদ দিয়েছে, যে সূরা বাইয়িনার বাইয়িনাতের 7 এবং 8 আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন পবিত্র কানজুল ইমান থেকে, যেটা অনুবাদ বাংলা এরকম, যে নিশ্চয় যারা সৎকর্ম করেছে
জি
এবং যারা ইমান এনেছে
জি
তাদের জন্য রয়েছে, তারাই সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ,
সুবহানাল্লাহ,
এবং তাদের জন্য রয়েছে আপনার মহান আল্লাহ তাআলার নিকট থেকে সেই বাগানসমূহ যার নিজ দিয়ে প্রবাহিত হবে নহর,
সুবহানাল্লাহ,
আল্লাহ তাআলাও তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট,
সুবহানাল্লাহ।
সূরা ইউনূসের আরেকটা আরেকটা আয়াত এভাবে এসছে যার কানজুল ইমান থেকে অনুবাদ এরকম, যে নিশ্চয়ই আপনার যারা সৎকর্ম করেছে এবং আল্লাহ তাআলার উপর ঈমান
এনেছে
আল্লাহ তাআলা তাদেরকে সৎ ওই পথ দেখাবেন যে পথে আল্লাহ তাআলা রাজি রয়েছে,
আল্লাহ আল্লাহ,
অনেকটা এরকম। তো দেখুন আমি কাউসার ভাই যেটা বলছিলাম যে বান্দা পরবর্তী স্টেপগুলো মৃত্যুর পরবর্তী স্টেপগুলো পার হয় কিসের কারণে, নেক আমলের কারণে, ভালো আমলের কারণে। এখন আমি আপনি ভালো আমল কোনগুলা যেগুলা দুনিয়াতে রেখে গেলে সেগুলো পরবর্তী ধাপে কাজে আসবে, যেমন একটা আমল ধরে নিতে পারি যে আমার সন্তান রয়েছে
জি,
ওই সন্তানকে যদি আমি দীন ইসলামের ক্ষেত্রে শিক্ষা দিয়ে আসি, তাকে যদি আমি কোরআনে হাফেজ বানিয়ে থাকি,
এখানে আপনি যে আয়াতটা পড়ছেন না, এই আয়াতে একটা কথা দুনো আয়াতে একটা একটা কথা দুইবার আছে
জি,
সৎ কাজ করা ঈমান,
ঈমান আনা,
এখন তো ঈমান নিয়ে আসছি আমরা
জি
জি,
মুসলমান
মুসলমান রয়েছে,
নেক কাজের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হলো সৎ কাজ, সৎ কাজ ন্যাক কাজ একই কথা।
জি
জি অবশ্যই। এখন মাদনী জেল দর্শক বৃন্দ, আল্লাহর দরবারে ন্যাক কাজ সৎ কাজ সবচাইতে উত্তম আমল। এখন ন্যাক কাজগুলো কি এটা তো আমার জানা দরকার আছে।
অবশ্যই।
সন্তান তো বিবাহর পর আসবে।
জি।
অনেকে তো হয়ও না।
আচ্ছা
আল্লাহ।
এখন প্রথমে কিন্তু নিজেকে দিয়ে তো শুরু করি না।
জি জি জি।
সৎ কাজটা এমন যদি আপনি সহজভাবে নিতে চান, যে ফতে চললে আল্লাহ তালা খুশি
রাসূল,
আর যে ফতে চললে আল্লাহ এবং তার রাসূল নারাজ, ওই ফতে চলাটা হচ্ছে সৎ পথে চলা।
অবশ্যই।
প্রতিদিন রাতে সরাসরি আমির আহলে সুন্নতের জ্ঞান ও প্রজ্ঞা সম্বলিত মাদানী মুজাকারা অনুষ্ঠিত হয়। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
বহুত সারে ইদারে ভি তো হ্যায় জো লে রহে হ্যায়, ও দেখভাল কে জো ইদারা সমঝ মে উসকো ভি দে সকতা আদমি, আর আপনে রিশতেদারো মে দেখে কোই হকদার হো তো উসকো দে, হকদার খতম তো নি হুয়ে জব তক ইয়ে পুরি যাকাত নি দেঙ্গে না, মালদার লোগ হামারে হকদার খতম নি হোতে। জি হ্যাঁ, আগর কম আজ কম পাকিস্তান মে সারে মালদার মালদার অরবো পতি হ্যাঁ পাকিস্তান মে যাকাত নি দেতে পুরি, বিলকুল সহি আর্জ কর রহা হুঁ মেরি মালুমাত ইয়া জো ভি হ্যায় মতলব।
মালদার যাকাত নি দেতে অর জমিদার জিনকি ফসলে হ্যায় ও উশার নি দেতে, খরবো 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 কা উশার হ্যায় পাকিস্তান মে।
ইয়ে সারে উশার অর যাকাত, ইয়ে ইয়ে জমিন কি যাকাত হ্যায় উশার, তো ইয়ে আগর সারে দিয়ানতদারি সে দে পাই পাই কে হিসাব কে সে দে অর পৌঁছে হকদার কো, বীচ ওয়ালে বহুত সারা খা যাতে হোঙ্গে তো পৌঁছে হকদার কো কম আজ কম পাকিস্তান মে গুরবত খতম হো যায়। ইয়ে জো মাল নি দেতে না, ইয়ে পতা ক্যা হোগা, ইয়ে গঞ্জে সাঁপ মে তবদীল হো যায়গা। যাকাত জিসনে নাই দি না, ইয়ে ইসকো লিপটেগা, এসকি বাচ্চে, ইয়ে বাচ্চে কেলাতি হ্যায়, ইয়ে বাচ্চে পকড় কে বোলেগা মে তেরা মাল হুঁ মে তেরা খজানা হুঁ, ওর ইসকো নোচেগা। তো ইয়ে জিতনা ভি জিসকা যাকাত নি দিয়া না, ও মাল এক এক সিক্কা এক এক সোনে কি সব পত্তর জো হ্যায় না, ইয়ে খুব আগ মে দহকায়ে যায়েঙ্গে অর বদন পে রখ দিয়ে যায়েঙ্গে গরমা গরম অঙ্গারে কি তরহ, অর ইস তরহ ইয়ে আজাব হোগা। সব দে জিস পর ফর্জ হ্যায় হিসাব লগা লগা কর, যহাঁ সে ছুপা কর রখা হ্যায় ব্যাঙ্ক ব্যালেন্স হ্যায় তিজোরি মে হ্যায় তিজারত মে হ্যায় যহাঁ যহাঁ আপকা লগা হুয়া পয়সা উসকা হিসাব লগায়ে, ও জো হুকম শরিয়ত হ্যায় ইসকে মুতাবিক যাকাত উসকে হকদার তক পৌঁছায়ে।
রমজান 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 রমজান।